শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, আর এখানে ওয়াশিংটনে রবিবার বেলা ১২টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে সংবাদদাতা জহুরুল আলমের একটি রিপোর্ট।
ফেসবুক পেজে ইসলাম বিরোধী মন্তব্যের জেরে বাংলাদেশের বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ গুলি চালালে দুই ছাত্রসহ ৪ জন নিহত এবং শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রিপোর্ট রয়েছে ঢাকা থেকেই মতিউর রহমান চৌধুরীরও।
মেনন বলেন, আমি সাক্ষ্য দিয়ে বলছি, জনগণ নির্বাচনে ভোট দিতে পারেনি। উন্নয়ন মানে গণতন্ত্র হরণ নয়, উন্নয়ন মানে ভিন্ন মতের সংকোচন নয়।
আর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
ভারতের সেনাবাহিনী আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 4টি জঙ্গি ঘাঁটি গোলা মেরে ধ্বংস করে দিয়েছে।
তবে সব কিছুর আগে প্রথমেই রোজকার মতো বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। উত্তর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে রবিবার। প্রতিরক্ষা প্রধান মার্ক এসপার বলেছেন, সিরিয়া থেকে সরিয়ে নেওয়া সেনাদেরকে পশ্চিম ইরাকে নিয়োগ করা হবে এবং ওই অঞ্চলে ইসলামী স্টেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসপার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ মতো যুক্তরাষ্ট্রের 700 সেনা সদস্য ইরাকে সরিয়ে নেওয়া হচ্ছে। নিকট ভবিষ্যতে তাদেরকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। ইরাক থেকে আবার সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা অভিযানের কোনো বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। এ বিষয়ে নেটো মিত্রদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মার্ক এসপার। ওয়াশিংটন বাগদাদ চুক্তি অনুযায়ী ইরাকে এই মুহূর্তে 5,000 সেনা সদস্য রয়েছেন। 2011 সালে অভিযান শেষে সেখান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের উত্তর সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযানের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেখানে 5 দিনের অস্ত্রবিরতিতে তুরস্ক সম্মত হবার পর মনে হচ্ছে অবস্থার উন্নতি হয়েছে এবং তা বলবৎ থাকবে। তুরস্ক বলছে, রবিবার উত্তর পূর্ব সিরিয়ার তেল আবায়াদে সিরিয়ান কুর্দিশ জঙ্গি হামলায় একজন তুর্কি সেনা মারা গেছে। ফেসবুক পেজে ইসলাম বিরোধী মন্তব্যের জেরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা শহরে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ গুলি চালালে 2 জন ছাত্রসহ 4 জন নিহত এবং শতাধিক লোক আহত হবার খবর পাওয়া গেছে। রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম ঢাকা থেকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির ফেসবুকে দেয়া ওই মন্তব্যের প্রতিবাদে এবং দোষী ব্যক্তির বিচারের দাবিতে রোববার উপজেলা শহর ও এর আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষের বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশের গুলিতে মাহবুব পাটোয়ারি, মাহফুজ পাটোয়ারি, মোহাম্মদ শাহীন এবং মিজানুর রহমান নিহত হন। পুলিশ দাবি করেছে, তাদের একজন সদস্য বুকে গুলিবিদ্ধ হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষায় বোরহানউদ্দিনে আধা সামরিক বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, বিপ্লব চন্দ্র শুভ নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার পরই তার ফেসবুক পেজে ইসলাম বিরোধী মন্তব্য করা হয়। ফেসবুক আইডি হ্যাকিং করার অভিযোগে 3 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে পুলিশের তরফে বলা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিগত নির্বাচনে বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং বিগত নির্বাচন নিয়ে বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের একটি বক্তৃতায় তোলপাড় চলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
বিগত নির্বাচন নিয়ে সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের একটি বক্তৃতায় তোলপাড় চলছে রাজনৈতিক অঙ্গনে। তার এই বক্তব্য প্রচারের পর আওয়ামী লীগ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিএনপির তরফেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। শনিবার বরিশাল ওয়ার্কার্স পার্টির সম্মেলনে মেনন বলেন,
আমি সাক্ষী এই নির্বাচনে, আমিও নির্বাচিত হয়েছি, আমি সাক্ষী দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ তারা ভোট দিতে পারে না।
মেনন বলেন, ক্যাসিনো মালিক দিয়ে ধরা হচ্ছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, কিন্তু দুর্নীতির আসল জায়গা নির্বিঘ্ন আছে। যারা এই দুর্নীতি করছে তাদের বিচার কবে হবে? সাবেক এই মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, দুর্নীতি লুটপাট করার কারণে বিগত সরকারের প্রধান খালেদা জিয়া সাজা ভোগ করছেন, এখন সরকারের থেকে যারা দুর্নীতি লুটপাট করছে তাদের বিচার করবে কে? মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।
বিষয়টির উপর সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত রিপোর্ট শুনবেন বিশ্ব সংবাদের পর। ভারত ও পাকিস্তানি সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধে 4 জন অসামরিক লোক ও 3 জন সেনা সদস্য নিহত হয়েছেন। আগস্ট মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেবার পর থেকে একে ঘিরে দুই দেশের সৃষ্ট উত্তেজনা এবং উদ্বেগের এ যাবৎকালের সবচেয়ে বড় ঘটনা এটি। উনিশে অক্টোবর শেষ রাতের দিকে সংঘটিত ওই যুদ্ধের তাৎক্ষণিক রিপোর্টে সাতজন নিহত হবার খবর মিললেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা গণমাধ্যমের। পাকিস্তান সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর রবিবার এক টুইট বার্তায় বলেন, ভারতীয় পক্ষ থেকে পাকিস্তানের অসামরিক লোকজন লক্ষ্য করে ডিফ্যাক্টো লাইন অফ কন্ট্রোল এলাকায় শেল নিক্ষেপ করে প্রথমে উস্কানি দেওয়া হয়। তিনি বলেন, তাতে তিনজন অসামরিক লোক এবং একজন পাকিস্তানি সেনা সদস্য মারা যান, দুই পাকিস্তানি সেনা ও পাঁচজন অসামরিক মানুষ আহত হন। মেজর জেনারেল গাফুর বলেন, জবাবে পাকিস্তানি সেনারা পাল্টা গুলি ছুঁড়লে নয়জন ভারতীয় সেনা মারা যান এবং ভারতীয় বাংকার ধ্বংস হয়। ভারতীয় পক্ষ তা অস্বীকার করে বলেন, পাকিস্তানি সেনারা ভারতীয় সীমান্তের অসামরিক বসতি লক্ষ্য করে হামলা চালালে এক সেনা সদস্য ও দুইজন অসামরিক ভারতীয় মারা যান। আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী এ নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন, যাতে তিনি বলেছেন ভারতের সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের চারটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছেন।
গতকাল রাতে জম্মু ও কাশ্মীরের তাংধার অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি গোলাবর্ষণে দুজন ভারতীয় সেনা ও একজন স্থানীয় বাসিন্দা মারা যান। তার জবাবে আজ রবিবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গোলা মেরে চারটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। সরকারি সূত্রে জানানো হয়েছে যে কাশ্মীরে শীতের আগে জঙ্গিদের ঢোকার সুবিধে করে দিতে পাকিস্তান লাগাতার গোলাবর্ষণ করে যাচ্ছে। সেই ছক বানচাল করে দিতে ভারত ওপারের জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে গোলা ছোড়ে, তাতে চার পাঁচজন জঙ্গি আর ওই ঘাঁটিগুলোর পাহারায় মোতায়েন জনাপাঁচেক পাক সেনার মৃত্যু হয়েছে। ওদিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেছেন, গোলাগুলি বিনিময়ে অন্তত নজন ভারতীয় সেনা মারা গিয়েছে, পাকিস্তান হারিয়েছে এক সেনা ও তিনজন সাধারণ নাগরিককে। পাক অধিকৃত কাশ্মীরের প্রশাসন জানিয়েছে, ভারতের গোলাবর্ষণে মুজাফফরাবাদের নওসারি ও লাগোয়া নিলাম উপত্যকায় খুব ক্ষতি হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করবার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই মামলায় জামিন পেলেন সন্ময়বাবু। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশীষ ঘোষ রায়।
জামিন পাওয়ার খবরে আদালতের বাইরে এদিন কংগ্রেসের দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এদিন সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন কংগ্রেস নেতা। এরপর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, রাজ্যে জঙ্গলে রাজত্ব চলছে, অগণতান্ত্রিকভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমার অপরাধ কী সেটাও পর্যন্ত আমাকে জানানো হয়নি। আমার খড়দহ থানার অন্তর্গত আগরপাড়ার বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় আমাকে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পুলিশ। প্রসঙ্গত বলা যেতে পারে, গত 23 সেপ্টেম্বর যুব তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্য কুরুচিকর ছিল বলে তার বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা রুজু হয়। গত 17 অক্টোবর রাতে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে খড়দহ থানার অন্তর্গত আগরপাড়ার বাড়ি থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। পরমাশীষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হংকংয়ে গণতন্ত্রকামীদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। রবিবারও হংকংয়ের রাজপথে নানা বয়সী হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। মুখোশ পরা নিয়ে সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও মুখোশ পরেই তারা রাস্তায় নামেন। রবিবারের ওই সমাবেশের অনুমতিও দেয়নি পুলিশ। আফগানিস্তানে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার আফগানিস্তানে অঘোষিত সফর করছেন। রবিবার এই সফর সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং দেওয়ার সময় এসপার বলেন, শান্তি আলোচনা এবং একটি সম্ভাব্য শান্তি চুক্তি এর মূল লক্ষ্য, আর তার জন্যে রাজনৈতিক আলোচনারও প্রয়োজন রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কয়েক দফার টুইট বার্তায় ঘোষণা করেছেন, ফ্লোরিডায় মায়ামিতে অনুষ্ঠিতব্য গ্রুপ 7 সম্মেলন বাতিলের পরিকল্পনা করছেন তিনি। সপ্তাহের আগের দিকে তিনি ট্রাম্প ন্যাশনাল ডোরালে ওই সম্মেলন করবার কথা বলেছিলেন। তিনি তার ডোরাল সাইটের বিরোধিতা করবার জন্য ডেমোক্রেট এবং গণমাধ্যমকে অভিযুক্ত করেন। নীলনদের পশ্চিম তীরে মিশরের কয়েক হাজার বছর পুরনো সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছেন মিশরের একটি পুরাতত্ত্ব অভিযানের কর্মীরা। মিশরের 22তম রাজবংশের দেবতা আমুন এবং খনসুর ধর্মযাজক ও ধর্মযাজিকাদের 30টি অক্ষত ও বন্ধ কফিন পেয়েছেন তারা। খ্রিস্টপূর্ব 10 শতাব্দীর সময় প্রায় 3000 বছর আগে মিশরে সমাধি ডাকাত ছিল আলোচনার বিষয়। সমাধি থেকে তারা মূল্যবান বস্তু চুরি করতেন, সেই সব সমাধির কফিন এবং মমি তারা ধ্বংস করে ফেলত, আর যাজকরা সেগুলো সংগ্রহ করতেন। এগুলো তারই নিদর্শন। এই ছিল বিশ্ব সংবাদে আজকের খবরগুলো।
বিশ্ব সংবাদ শুনলেন সেলিম হোসেনের উপস্থাপনায়। আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সরাসরিভাবে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে এবং 1575 কিলোহার্টসে, এবং সেই সঙ্গে ফেসবুকে। এই একটু আগেই বিশ্ব সংবাদে আপনারা যেমনটি কিনা শুনেছেন যে বিগত নির্বাচন নিয়ে বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনানের একটি বক্তৃতায় এখন তোলপাড় চলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। তাঁর এই বক্তব্য প্রচারের পর আওয়ামী লীগ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, স্বভাবতই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপিও। আর ব্যাপক এই প্রতিক্রিয়ার জোয়ারে ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছেন ক্ষমতাসীন জোটের শরিক দলের ওই নেতা। জানাচ্ছেন বিস্তারিত রিপোর্টে মতিউর রহমান চৌধুরী।
বিগত নির্বাচন নিয়ে সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের একটি বক্তৃতায় তোলপাড় চলছে রাজনৈতিক অঙ্গনে। তার এই বক্তব্য প্রচারের পর আওয়ামী লীগ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, বিএনপির তরফেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। ব্যাপক প্রতিক্রিয়া আসায় এই বক্তব্যের ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছেন ক্ষমতাসীন জোটের শরিক দলের নেতা। শনিবার বরিশাল ওয়ার্কার্স পার্টির সম্মেলনে মেনন বলেন, আমি সাক্ষ্য দিয়ে বলছি, জনগণ নির্বাচনে ভোট দিতে পারেনি। উন্নয়ন মানে গণতন্ত্র হরণ নয়, উন্নয়ন মানে ভিন্ন মতের সংকুচন নয়, উন্নয়ন মানে মত প্রকাশের স্বাধীনতা হরণ নয়, উন্নয়ন মানে গণতন্ত্রের স্পেস কমিয়ে দেওয়া নয়।
আমি সাক্ষী এই নির্বাচনে, আমিও নির্বাচিত হয়েছি, আমি সাক্ষী দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ তারা ভোট দিতে পারে নাই, ইউনিয়ন পরিষদে পারে না, উপজেলায় পারে না।
মেনন বলেন, ক্যাসিনো মালিক দিয়ে ধরা হচ্ছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, কিন্তু দুর্নীতির আসল জায়গা নির্বিঘ্ন আছে, যারা এই দুর্নীতি করছে তাদের বিচার কবে হবে? সাবেক এই মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, দুর্নীতি লুটপাট করার কারণে বিগত সরকারের প্রধান খালেদা জিয়া সাজা ভোগ করছেন, এখন সরকারের থেকে যারা দুর্নীতি লুটপাট করছে তাদের বিচার করবে কে? রাশেদ খান মেননের বক্তব্য প্রচারের পর থেকেই নানামুখী প্রতিক্রিয়া আসতে থাকে। খোদ নিজ জোটের নেতারা প্রশ্ন তোলেন, জনগণের ভোট ছাড়া নির্বাচিত হয়ে থাকলে তিনি পদত্যাগ করছেন না কেন? এমন দাবির প্রেক্ষিতে মেনন অবশ্য বলেছেন, পদত্যাগের প্রশ্নই উঠে না। মেননের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মেনন মন্ত্রিত্ব পেলে কি এমন বক্তব্য দিতে পারতেন? চৌদ্দ দলের বৈঠকে মেননের কাছে বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। বিএনপি নেতার মুখে শোনা যাবে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের ভাষায় দেরিতে হলেও মেনন সত্য কথাটি বলেছেন। ওদিকে আলোচনার সমালোচনার মুখে রোববার এক বিবৃতিতে মেনন দাবি করেন, তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে, বক্তব্য আংশিক উপস্থাপন করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, নির্বাচনকে যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনার যে তাগিদ তিনি অনুভব করেন এটিও বিবৃতিতে উল্লেখ করেছেন মেনন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
বাংলাদেশের সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মুর্তজা সম্প্রতি প্রবর্তিত ডিজিটাল নিরাপত্তা আইনকে একটি ভয়ানক আইন বলে অভিহিত করেছেন। মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদি নিয়েও তিনি কথা বলেছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণের সঙ্গে।
এখন বাংলাদেশ কেমন আছে যদি জিজ্ঞেস করি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
না, সামগ্রিকভাবে যদি বলতে হয়, বাংলাদেশ একটি দেশ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ তো ভালোই থাকার কথা। যে অবস্থা বা যে প্রতিশ্রুতি বা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ বিভিন্ন সময়ে সেই জায়গা থেকে বাংলাদেশের বিচ্যুতি ঘটেছে। বাংলাদেশের যিনি স্থপতি, জাতির জনক, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরবর্তীতে সামরিক শাসন এসেছে, বাংলাদেশ যেভাবে চলার কথা ছিল সেভাবে চলেনি, এটাই তো নির্মম বাস্তবতা। তো সেই ইতিহাস তো অনেক লম্বা এবং অনেক দীর্ঘ, এবং আমরা সেই ইতিহাসকে তো পেছনে ফেলে এসেছি, কিন্তু আমরা সেই ইতিহাসকে ভুলে যাব না, কিন্তু আবার সেই ইতিহাসকে আমরা আঁকড়ে ধরেও থাকতে চাই না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, এই সময়ের আপনি যেটা জানতে চাইলেন সেই সময়ের কথা যদি বলতে হয় তাহলে সেটা তো খুব আনন্দের সঙ্গে বলতে পারছি না, এই কারণে যে বাংলাদেশে গত 10-12 বছর ধরে এক নাগারে, দেখে তো একটি সরকার ক্ষমতায় আছে এবং সেই সরকার ক্ষমতায় থাকাকালীন সাধারণ জনমানুষের একটি প্রত্যাশা ছিল যে পূর্বের সরকারগুলো যে সমস্ত অন্যায় বা যে সমস্ত অপকর্ম করেছে, করে সেগুলোর বিচার করেনি কিন্তু জাস্টিফাই করেছে, সেই জায়গাগুলোর এক ধরনের পরিবর্তন হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ গত 10-12 বছরে সেই জায়গাতে পৌঁছাতে পারেনি। আমরা দেখছি যে সেই বিচ্যুতির পরিমাণ বাড়ছে, অন্যায়ের পরিমাণ বাড়ছে, অনিয়ম দুর্নীতির পরিমাণ বাড়ছে। ধরেন বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা। সরকারি দলেরই একজন সাবেক এমপি বলেছেন, সরকারি দল বলতে মহাজোটের অংশ রাশেদ খান মেনন বলেছেন যে বাংলাদেশ থেকে 9 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। ওয়াশিংটন ভিত্তিক যে গবেষণা প্রতিষ্ঠান আছে তারা বলছেন প্রতি বছর বাংলাদেশ থেকে 70-76 হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। ব্যাঙ্কগুলো সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা জনগণের যে ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কগুলো কি বলে যে প্রায় দেউলিয়া হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। অর্থাৎ যেভাবে চলার কথা সেভাবে চলছে না। আপনি সম্ভবত বর্তমান সময়ের যে অভিযান বা শুদ্ধি অভিযান বা
কাছে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে একটা পর একটা ঘটনা ঘটছে, একটা ঘটনা ঘটে আরেকটা ঘটনাকে মানে চাপা দিয়ে দিচ্ছে। যেমন ক্যাসিনো ঘটনা ঘটলো, এরপর আব্রার হত্যা ঘটনা ঘটলো, এই যে ব্যাপারগুলো আপনি যদি বিশ্লেষণ করেন কেন এমন হচ্ছে, বাংলাদেশে কি বাংলাদেশ সাধারণ মানুষ কি এমনটি আশা করেছিল?
সেটা আমি আগের অংশে বলেছি যে মানুষ এরকম আশা করেনি। এখন হয় কি যে আপনার যে কোনো জায়গার যদি রোগ হয় তাহলে রোগের চিকিৎসা করতে হয়, আর একটি থাকে রোগ আর একটি থাকে রোগের উপসর্গ। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি রোগের চিকিৎসা করবেন না রোগের উপসর্গের চিকিৎসা করবেন। এখন বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখছি যে অধিকাংশ সময়ে বা বর্তমান সময়ের যে কার্যক্রমগুলো দেখছি, কেন যেন আমাদের কাছে মনে হচ্ছে যে এটা রোগের চিকিৎসার চেয়ে রোগের উপসর্গের পেছনে আমরা অনেকটা বেশি দৌড়াদৌড়ি করছি। এর অর্থ এই নয় যে বর্তমান সময়ে যে অভিযান চলছে, যে শুদ্ধি অভিযান যেটা নাম দেওয়া হয়েছে, আমি এর বিরোধিতা করছি না, আমি এটাকে সমর্থন করছি। কিন্তু এই শুদ্ধি অভিযানের আসলে উদ্দেশ্যটা কি? ধরুন একটি কথা যে ক্যাসিনো বিরোধী অভিযান, বাংলাদেশ একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, সেখানে ক্যাসিনো থাকবে, এটাকে আমি বলছি না যে এটার পক্ষে বলছি না, কিন্তু নিয়ন্ত্রিতভাবে হয়তো থাকতে পারে, সে যেহেতু আমাদের বিদেশি বিনিয়োগ দরকার আছে, বিদেশিরা যাবেন, এই সমস্ত কারণে যেমন যেভাবে আমাদের হয়তো বার চালু আছে নিয়ন্ত্রিতভাবে সেভাবে হয়তো থাকতে পারে, কিন্তু যেভাবে চলছিল সেভাবে থাকতে পারে না। কিন্তু এখন বিষয়টি হচ্ছে ক্যাসিনো বিরোধী একটি অভিযান চলছে। এখন ক্যাসিনো বিরোধী অভিযান আর দুর্নীতি বিরোধী অভিযান, ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, সেটা এই দুটি বিষয় তো সম্পূর্ণ আলাদা। ক্যাসিনো কী? দুর্নীতি করে যে অর্থটা আয় করা হচ্ছে সেই অর্থের একটি অংশ ক্যাসিনোতে এসে ব্যয় করা হচ্ছে। তাহলে আমাদের সমাধান, আমাদের ব্যবস্থার জায়গাটা কোথায় হওয়া দরকার? দুর্নীতি যে জায়গাতে হচ্ছে সেই জায়গাতে। ধরুন যে সমস্ত অপরাধীদের ধরা হচ্ছে, জিকে শামীম বলেন, সম্রাট বলেন বা এরকম যার কথাই বলেন, তারা হাজার হাজার কোটি টাকার কাজ পেয়েছে, এক একজন 3-4 হাজার কোটি টাকার কাজ করেছে এক এক বছরে টেন্ডারে সরকারের সঙ্গে যোগ সাজশে সরকারের কাজ। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ঠিকাদার 3,000 বা 4,000 কোটি টাকার কাজ পাওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু তারা কাজ পেয়েছে।
এখন এটা তো গোপনীয় কিছু না, সবাই জানে,
না সবাই জানে পেয়েছে, পরস্পর যোগসাজশের মাধ্যমে পেয়েছে। অর্থাৎ এই যে কাজটা পেল, তার মানে এখন আমাদের ধরা দরকার, যদি আমি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই তাহলে ধরা দরকার ওই কাজ তারা 3-4 হাজার 5,000 কোটি টাকার কাজ তারা কীভাবে পেল। এখন পর্যন্ত আমরা দেখছি সেই জায়গাতে হাত দেওয়া হয়নি, হাত দেওয়া হয়েছে ক্যাসিনোতে, হাত দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মাদকের মামলায়। এখন মাদকের মামলায় বা ক্যাসিনো বিরোধী যে অভিযান বা মামলায়, এগুলোর শাস্তি অত্যন্ত নগণ্য। এখন এই জিনিসগুলো যদি প্রধান হয়ে যায় তাহলে আমি যেটা বলছি যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান হওয়ার দরকার বা দুর্নীতির যে বিস্তৃতি সেই জায়গাতে আমরা কিছু দেখছি না। এখন ধরেন মত প্রকাশের স্বাধীনতা, একজন মানুষ কথা বলবে, সেই কথার প্রেক্ষিতে একজনকে পিটিয়ে মেরে ফেলা হবে, আমি আব্রারের কথা বলছি, বলা হচ্ছে আব্রারের হত্যাকাণ্ডের সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার কোনো সম্পর্ক নাই। কিন্তু আসলে কি তাই? আসলে তো তা নয়। তা যদি না হয়ে থাকে তাহলে এই ঘটনাটি কি করে ঘটল? ধরুন বাংলাদেশের একজন, বাংলাদেশের সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গেছেন, ভারতে গেছেন, এবং সেখানে গিয়ে তিনি কিছু চুক্তি স্বাক্ষর করেছেন, কিছু এমওইউ স্বাক্ষর করেছেন। এখন হয় কি যে এখন একটি রাষ্ট্রপ্রধান একটি দেশ বিদেশে সফরে যাবেন এবং সেখানে গিয়ে তিনি চুক্তি করবেন, এটি খুব স্বাভাবিক ব্যাপার, এটি অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দেশ তো জনগণের, তো দেশ যদি জনগণের হয় তাহলে তো জনগণের জানার অধিকার আছে যে এইটা কি চুক্তি হয়েছে, জানার অধিকার আছে, তারপর বলার অধিকার আছে। তো এখন বাংলাদেশের দুর্ভাগ্য যেটি যে আমাদের যেহেতু নির্বাচন যেমনই হোক একটি সংসদ আছে, কিন্তু আমাদের সংসদে জাতীয় কোনো ইস্যু আলোচনা হয় না, আন্তর্জাতিক বা আঞ্চলিকভাবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় সেখানে আলোচনা হয় না। বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়, সেই চুক্তিগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, বাংলাদেশের স্বার্থ কতখানি, এই জিনিসগুলো আলোচনা হয় না। এখন ফেনী নদীর পানি ভারতকে দেয়া নিয়ে আলোচনা হয়েছে, আমি বলছি না যে কাজটি খুব খারাপ হয়ে গেছে, আমি বলছি না যে ভারতকে কিছু দেয়া যাবে না, আমি বলছি না যে ভারতকে ফেনী নদীর পানি দিয়ে বাংলাদেশ খুব খারাপ কাজ করেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গাটিতে বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষিত হয়েছে, তিস্তা নিয়ে কেন আলোচনা হলো না। এখন এই প্রশ্নগুলো যদি কেউ করেন তাহলে কি তাকে পিটিএ মেরে ফেলা হবে, তাহলে কি তাকে শিবির বলতে হবে, তাহলে কি তাকে জামাত বলতে হবে? এই যে একটা কালচার, এই যে একটা ধরন তৈরি হয়েছে, এই ধরনটি দেশের জন্য খুব ক্ষতিকর হয়ে গেছে। এবং এই সমস্ত ক্ষেত্রে যে প্রক্রিয়াতে সমাধানের চেষ্টা চলছে, সমাধানের চেষ্টা কি চলছে, যারা অপরাধ করছে আমরা তাদেরকে ধরেছি, তাদের বিচার হচ্ছে, তাদের দ্রুত বিচার হবে, বিষয়টি কি এত সহজ? আপনি একজনের সন্তানকে পিটিয়ে মেরে ফেলেছেন, এখন কয়জনকে গ্রেপ্তার করলেন, তাদের জেল দিবেন, ফাঁসি দিবেন, সমস্যার সমাধান হয়ে গেল? আপনার সন্তানকে বা আপনার সন্তানকে কেউ যদি পিটিয়ে মেরে ফেলে এবং তারপরে যদি সে বলে যে হ্যাঁ আমি পিটিয়ে মেরে ফেলেছি, আমাকে ফাঁসি দেন, তাহলে কি আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে? বিষয়টি তো এরকম নয়। বিষয়টি হচ্ছে আর যাতে এরকম ঘটনা না ঘটে, এখন বুয়েটে একটি ঘটনা ঘটেছে, এর অর্থ এই নয় যে এরকম ঘটনা শুধু বুয়েটেই ঘটছে। বুয়েটের পরিস্থিতি নিয়ে এখন যে সংবাদ প্রকাশিত হচ্ছে এর অর্থ এই নয় যে শুধুমাত্র এরকম ঘটনা বুয়েটেই ঘটে, আর কোথাও ঘটে না, এরকম ঘটনা বাংলাদেশের সবকটি বিশ্ববিদ্যালয়ে ঘটে। গণরুম, ক্লাসরুম কালচার, গণরুম কালচার, গেস্টরুম কালচার আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ গত 10-12 বছর ধরে করছে, বাংলাদেশের প্রতিটি গণমাধ্যমে এই সংবাদগুলো প্রকাশিত হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এখন বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তখন বলছেন যে হ্যাঁ সব দাবি মেনে নিলাম, সব দাবি মেনে নিলাম, তাহলে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে দাবি মেনে নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেস্ট রুম কালচার সেটা বন্ধ করেন। আমরা দেখছি যে এই জায়গাগুলোতে এক ধরনের শৈথিল্য, সুতরাং সেই কারণে খুব বেশি বাংলাদেশ নিয়ে আশাবাদী তো বটে, এই বাংলাদেশ একটি স্বাধীন দেশ, নিঃসন্দেহে বাংলাদেশ এগিয়ে যাবে, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জন সেই অর্জন তো আর বৃথা যেতে পারে না, কিন্তু সাময়িকভাবে হলেও আমরা যে থমকে যাই, সেই থমকে যাওয়া থেকে আমরা বের হয়ে আসতে পারছি না।
আর যারা প্রবাসী থাকেন তারা তো দেশকে নিয়ে বেশি চিন্তা করেন, কাজে জিনিসটা প্রবাসীদের মধ্যে খুবই মানে মন খারাপ করে প্রবাসীদের দেশের এইসব অবস্থা দেখে। আর একটি ব্যাপার আপনি লক্ষ্য করেছেন হয়তো যে একজন বিদেশি কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে পাঠানো হয়েছে এবং তাকে তার প্রতি খুবই অসন্তোষ প্রকাশ করা হয়েছে, যেহেতু তিনি এই আবরারের ব্যাপারটি নিয়ে মানে মন্তব্য করেছেন সেজন্য আর কি। তো এইসব জিনিস তো আর ঢেকে রাখা যায় না, তাই না?
না, ঢেকে রাখা যায় না। তার চেয়ে বড় ব্যাপারটি হচ্ছে বাংলাদেশের, আমরা বহু বছর ধরে একটি লক্ষ্য করছি, কোনো বিদেশি সংস্থা, নাম জানা অথবা না জানা কোনো সংস্থাও যখন প্রশংসা করেন তখন সেটিকে খুব সাদরে গ্রহণ করা হয়, তখন সেগুলোকে ফলাও করে খুব প্রচার করা হয়, কিন্তু যখন একটি বিষয় নিয়ে সমালোচনা করা হয় তখন তার বিপক্ষে একটি অবস্থান নেওয়া হয়। আর কূটনীতিকদের যে বিষয়টি আছে যে সরকার যদি মনে করে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা কথা বলেছেন তাহলে তাদের তারা কেন বলবেন, সেক্ষেত্রে তলব করতে পারেন, কারণ দর্শাতেও পারেন, কিন্তু আমার মনে হয় যে তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া দরকার যে এ ধরনের কথা কূটনীতিকদের যাতে বলতে না হয়, বা কূটনীতিকরা বা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তারা যেন এরকম কথা বলার সুযোগ না পান, এরকম পরিস্থিতি যাতে বাংলাদেশে তৈরি হয়, এরকম ঘটনা যাতে না ঘটে। একজন শিক্ষার্থী, একজন তরুণ, একজন যুবককে আপনি পিটিয়ে মেরে ফেলবেন, এরকম একটি সংবাদ যখন প্রকাশিত হবে তখন শুধু কূটনীতিক বা বিদেশি সংস্থা নয়, পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মানুষ, স্বাভাবিক বোধসম্পন্ন মানুষ, বিবেকবান শব্দটি যদি আমি ব্যবহার নাও করি, তাকেও নাড়া দিবে, তিনিও একটি কথা বলবেন। এই কথা তো আমরা আসলে বন্ধ করতে পারবো না, আর এই কথা বন্ধ করার কোনো দরকার আছে বলেও মনে করি না। আমরা যদি কাজ করি, আমাদের যদি এরকম ঘটনা না ঘটে তাহলে এমনিতেই তারা কথা বলবেন, আমার মনে হয় আমাদের সেই দিকে নজর দেওয়া দরকার।
এই কথা বলার ব্যাপারে আরেকটি কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বিভিন্ন টেলিভিশনের টক শোতে অনেকে দেখা যায়, আবার অনেককে দেখাও যায় না। এই যে আপনারা যে কথা বলেন, বিভিন্ন টক শোতে বিশ্লেষণ করেন, এই ক্ষেত্রে কি কোনো কি বিধিনিষেধ আছে যে মানে আপনি অমুক জায়গায় যেতে পারবেন, অমুক টেলিভিশনে আমি যেতে পারবেন না, কোনো কি এই ধরনের কোনো ব্যাপার স্যাপার আছে?
এই 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 প্রশ্নের উত্তর খুব জটিল, প্রশ্নটি অত্যন্ত সহজ কিন্তু উত্তর খুব জটিল। আমাদের পক্ষ থেকে, আমাদের অবস্থান থেকে সেই প্রশ্নের খুব সরাসরি উত্তর আমাদের পক্ষে দেয়া সম্ভব নয়, আমরা দিতে পারি না। কিন্তু একটি বিষয় শুধু বলি যে ধরেন এই যে কথা বলা যায় কি না, টেলিভিশন অমুককে দেখা যায়, অমুককে দেখা যায় না, আমার মনে হয় যে একটি দেশের গণমাধ্যমে যদি কোনো সমস্যা না থাকে, মত প্রকাশের যদি সামগ্রিক অধিকার থাকে যে সমস্ত দেশে, সেই সমস্ত দেশে এই প্রশ্নগুলোই আসে না। তো এই প্রশ্নগুলো যে সমস্ত দেশে আসে, সেই সমস্ত দেশে আসলে নানা রকমের জটিলতা থাকে। আপনি জানেন যে বাংলাদেশের মতো দেশে এখন দেখা যাওয়া না যাওয়া, লেখা না লেখার ক্ষেত্রে একটি বড় ব্যাপার হচ্ছে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, বা এই সংস্কৃতিটা তৈরি করা হয়েছে। তো এই ভয়ের সংস্কৃতি তৈরি করার কারণে এক ধরনের নিজস্ব সেন্সর, অর্থাৎ সেলফ সেন্সরশিপের ব্যাপারটা খুব প্রকট হয়ে গেছে। একটি তো আছেই, অমুককে দেখা গেল, অমুককে দেখা গেল না, সেই ব্যাপারটি আছে। নির্বাচনের আগে দেখা, অমুককে দেখা গেছে, অমুককে দেখা যায়নি, এরকম ব্যাপার আছে। কিন্তু এর বাইরেও এক ধরনের সেলফ সেন্সরশিপ একটা খুব প্রকট আকার ধারণ করেছে। সেটি হচ্ছে এই ডিজিট, আগে ছিল 57 ধারা, এখন এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যে আইনটি করা হয়েছে, এটি খুব ভয়ঙ্কর আইন। যে কোনো মানুষকে একটি কথা বলার জন্যে, একটি শব্দ লেখার জন্যে, যে কোনো মানুষকে যে কোনো সময় গ্রেপ্তার করা যায়,
ফেসবুকে হোক আর যেখানেই হোক,
ফেসবুকে হোক, পত্রিকাতে হোক, যে কোনোভাবেই। যদিও বলা হয়েছে ডিজিটাল মানে ডিজিটাল মাধ্যমে, এখন তো আর যে পত্রিকাতে যে লেখাটি লেখা হচ্ছে সেই লেখাটি তো ডিজিটাল মাধ্যমে চলে আসছে, সুতরাং এই এর সংজ্ঞা অনেক বিস্তৃত। সুতরাং ডিজিটাল নিরাপত্তা আইন এমন একটা আইন, যে কোনো একটি কারণে অথবা অকারণে যে কোনো মানুষকে গ্রেপ্তার করা যায়, বিশেষ করে যারা লেখার সঙ্গে সম্পৃক্ত, যারা সংবাদের সঙ্গে সম্পৃক্ত, যারা কথা বলার সঙ্গে সম্পৃক্ত, তাদের জন্য খুব আতঙ্কের। তো এরকম ভয়ের সংস্কৃতি এবং আতঙ্কের সংস্কৃতিতে আপনি যা প্রত্যাশা করবেন, আমরা যা বলতে চাইব, সেটা কতখানি বাধা আছে কতখানি নেই, সেটি একটি আলোচনা। তার চেয়ে বড় কথা, সেই কথা বলার অবস্থাতেই মানে একজন মানুষ যেতে পারেন না, তার কারণ তার পেছনে ভয়ের একটা সংস্কৃতি আছে, এটা এটা খুব সুপরিকল্পিতভাবে প্রতিষ্ঠা করা হয়েছে।
সম্পাদক গোলাম মুক্তিদা, আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ, এবং ভয়েস অফ আমেরিকার যারা এই অনুষ্ঠান দেখলেন, ধন্যবাদ আপনাদের সবাইকে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানের এই পর্বে শোনাবো এখন সম্পাদকীয়। এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতেও পারে।
যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি বার্মার রাখাইন রাজ্যের সংকট ও বাংলাদেশের সহায়তায় অতিরিক্ত $12,70,000,000 অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছে। এই সহায়তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন কর্মসূচি বাবদ $8,90,00,000 বেশি অনুদান। এসব সহায়তার মাধ্যমে নিশ্চিত করা হবে যে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য নেওয়া কর্মসূচি, বাংলাদেশে তাদের গ্রহণকারী সম্প্রদায়, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বার্মায় সংঘাতে ক্ষতিগ্রস্ত অন্যান্য জাতিগোষ্ঠী সংখ্যালঘু জনগণ যেন তাদের অতি জরুরি কর্মতৎপরতা অব্যাহত রাখতে পারেন। বার্মা ও বাংলাদেশের এই মানবিক সংকটে যুক্তরাষ্ট্র এখনও নেতৃত্বদানকারী অর্থদাতা দেশ, যারা 2017 সালের আগস্টে এই সহিংসতা শুরু হওয়ার পর থেকে $66,90,00,000 সহায়তা প্রদান করেছে। 2 বছর আগে বার্মার প্রতিরক্ষা বাহিনী উত্তরাঞ্চল রাখাইন রাজ্যে নিরাপত্তা চৌকির ওপর জঙ্গিদের অনুপাতহীন হামলার প্রতিবাদে লক্ষ লক্ষ নিরস্ত্র পুরুষ, মহিলা ও শিশুদের ওপর বর্বর হামলা চালায়। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বার্মা সামরিক বাহিনীর লোমহর্ষক নৃশংসতা ও জাতিগোষ্ঠী নিধনের কারণে বাংলাদেশে নতুন করে 7,40,000 বেশি শরণার্থী এসে আশ্রয় নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সহায়তার আওতায় জরুরি আশ্রয়স্থল, খাদ্য ও পুষ্টি সহায়তা, সুরক্ষা, বিশুদ্ধ পানীয় জল, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্য পরিচর্যা এবং অন্যান্য বিষয় ছাড়া সংকটে ক্ষতিগ্রস্ত লোকজনদের সহায়তায় মনোসামাজিক সহায়তাও দেওয়া হবে। এই অর্থায়নে বিপর্যয় প্রস্তুতিতে উন্নয়ন এবং বাংলাদেশে রোহিঙ্গাদের শিক্ষাপাঠ কর্মসূচি উন্নয়নও অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশ প্রায় 10,00,000 রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে যে মহানুভবতার স্বাক্ষর রেখেছে যুক্তরাষ্ট্র, তার প্রশংসা করে। ক্ষতিগ্রস্ত শরণার্থীদের কাছে সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশের অব্যাহত প্রয়াসকে যুক্তরাষ্ট্র সাধুবাদ জানাচ্ছে। 2018 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ে যারা শরণার্থীদের সাদরে বরণ করেছিলেন, তাদের কাছে মানবিক এবং উন্নয়নমূলক সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েলস এছাড়াও বার্মা সরকারের প্রতি কফি আনান কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বেচ্ছায় নিরাপদে এবং অবারিত প্রত্যাবর্তনের পরিবেশ করার আহ্বান জানান। জনসংখ্যা শরণার্থী এবং অভিবাসন সম্পর্কিত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ক্যারল থমসন বলেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি নিরাপদে বা শরণার্থীদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার অনুকূলে নয়। ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওকনাল বলেছেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সম্প্রদায় ও সংকটে ক্ষতিগ্রস্ত অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যারা উজ্জ্বলতর ভবিষ্যতের প্রত্যাশী তাদের প্রতি অবিচল সহায়তাদানের উপর জোর দিচ্ছে। আমরা তাদের জানাতে চাই যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমাজ তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। শুনবেন এখন আজকের বিজ্ঞান পর্ব। ফ্লু রোগাক্রান্ত কিছু কিছু মানুষ প্রাণঘাতী হৃদরোগের জটিলতাতেও ভুগছেন। ওহায়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অফ মেডিসিনের গবেষকেরা ফ্লু কেন প্রাণঘাতী হৃদরোগের কারণ হয়ে থাকে এবং কারা এর আওতায় ঝুঁকিতে পড়তে পারেন তার একটি সম্ভাব্য ব্যাখ্যা শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আজকে স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ারসনের লেখা প্রতিবেদনটি বঙ্গানুবাদ ভাবানুবাদে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
ফ্লুতে আক্রান্ত একজন রোগীর হার্টের সমস্যা কী কারণে হতে পারে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে সেটি আবিষ্কার করার চেষ্টা করছেন। একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে কিছু লোক ফ্লুতে আক্রান্ত হওয়ার পরে কিন্তু এক প্রাণঘাতী হার্টের অসুখের জটিলতায় আক্রান্ত হচ্ছেন। ওহায়ো স্টেট ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিনের গবেষকেরা ফ্লু রোগটি কেন প্রাণঘাতী হার্ট রোগের কারণ হতে পারে এবং কারা এর জন্য ঝুঁকিতে পড়তে পারে তার একটি সম্ভাব্য ব্যাখ্যা শনাক্ত করেছেন। উত্তর গোলার্ধে ফ্লু এর মরশুম শুরু হয়ে গিয়েছে। যদিও এটি এই মরশুমের সবে শুরু, কিন্তু ইতিমধ্যে দুটি মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন হল একটি শিশু এবং অপরজন হলেন দীর্ঘস্থায়ী অসুস্থতায় আক্রান্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তবে এটাও দেখা যাচ্ছে যে অনেক সুস্থ মানুষও কিন্তু ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কম বয়স্ক মানুষ এবং বৃদ্ধ ব্যক্তিরা। গর্ভবতী মহিলাদের এই রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকিও কিন্তু যথেষ্ট থেকে যায়। জেন লাডভিন যখন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন তখন কিন্তু তিনি খুব বেশি চিন্তিত হননি, কেননা তার বয়স ছিল মোটে 23 বছর এবং তিনি যথেষ্ট সুস্থ স্বাস্থ্যেরও অধিকারী ছিলেন। জেন লাডভিন বলেন, আমার মনে হয়েছিল যে খুব বেশি হলে আমি 7 দিন বিছানায় শুয়ে থাকব এবং এই রোগের চিকিৎসা করে অবশ্যই সুস্থ হয়ে উঠব, কিন্তু আমার ধারণা ছিল সম্পূর্ণভাবে ভুল। লাডভিনের ফুসফুস সহ বিভিন্ন অঙ্গগুলি খারাপ হতে শুরু করে।
I was already in septic shock and that my organs were starting to fail.
জেন লাডভিনের ফুসফুস সহ বিভিন্ন অঙ্গগুলি খারাপ হতে শুরু করে। তিনি বলেন, আমার ইতিমধ্যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সেপটিক হতে শুরু করেছিল এবং আমার বিভিন্ন অঙ্গগুলি বিকল হতে শুরু করল। এরপরে আবার আমি ARDS নামক একটি রোগে আক্রান্ত, যা হল শ্বাসকষ্টের সংক্রমণজনিত একটি সিন্ড্রোম, এবং এরপর DIC নামক একটি রোগ, যে রোগে অভ্যন্তরীণভাবে রক্তক্ষরণ শুরু হয় এবং আস্তে আস্তে এই রক্তগুলি জমাট বাঁধতে শুরু করে। এই সমস্ত জটিলতা আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গ্যাংরিন হওয়ার শুরু হয় এবং আমার হাত কেটে বাদ দিয়ে দিতে হয়। ওহায়ো স্টেট ইউনিভার্সিটির ওয়েক্সনার মেডিকেল সেন্টারের তরফ থেকে ডক্টর এরিক অ্যাডগিন্স বলেন,
The body's response to infection is basically a big inflammatory response that can cause all kinds of problems.
যে কোনো রোগের আক্রমণের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা থাকে তাতে এমন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয় যা শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। তবে কেন একজন সম্পূর্ণ সুস্থ স্বাস্থ্যের অধিকারী মানুষ ফ্লুয়ে আক্রান্ত হলে তার আবার হার্টেরও সমস্যা হবে, ওহায়ো স্টেট ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিনের গবেষকরা এ বিষয়ে একটি সূত্র খুঁজে পেয়েছিলেন। আমরা এমন একটি প্রোটিন আবিষ্কার করেছিলাম যেটি আমাদের যে কোনো রোগের ভাইরাস যাতে শরীরে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে সাহায্য করবে। জেকব ইয়ান্ট এবং তার গবেষকদের দল লক্ষ্য করেন যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে জিনে এমন কিছু রূপান্তর ঘটেছে যেটি ভাইরাস প্রতিরোধকারী প্রোটিনটির উৎপাদন বন্ধ করে দিচ্ছে এবং এর ফলে ফ্লু ভাইরাসটি অতি সহজেই হার্টকে আক্রমণ করছে এবং তার ফলে হার্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে গিয়ে মানুষের মৃত্যু হচ্ছে। মিস্টার জেকাবিয়ান্ট আরো বলেন,
the electrical current that's trafficking through that's traveling through
এটি হার্টের মধ্যে দিয়ে যাতায়াতকারী প্রবাহকে অবরুদ্ধ করতে পারে এবং এই তথ্যটি ভবিষ্যতে ফ্লুয়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থায় ডাক্তারদের যথেষ্ট সহায়তা করতে সক্ষম হবে। ডক্টর এরিক অ্যাটকিনস আরো বলেন,
if you know that they're missing the gene ahead of time that you may tailor
যদি জানা যায় যে এই জিনটি ফ্লুয়ে আক্রান্ত রোগীর দেহে উপস্থিত নেই তাহলে কিন্তু সেই রোগীর চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ অন্যভাবে তৈরি করা হবে। বর্তমানে এই রোগের আক্রমণ থেকে বাঁচতে সবচেয়ে বড় সুরক্ষা হলো এই ফ্লু এর ইনজেকশন নেওয়া। গবেষকরা বলছেন যে সারা বিশ্বজুড়ে কয়েক লক্ষ মানুষ রয়েছে যাদের মধ্যে জেনেটিক মিউটেশন অর্থাৎ কোষগুলির বংশগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তবে এদের মধ্যে এক পঞ্চমাংশই হলো গিয়ে চীনা বংশোদ্ভূত। পরিশেষে এটাই বলা যায় যে বিজ্ঞানীরা এখন বুঝতে পারছেন যে কি কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে, সুতরাং তারা ভবিষ্যতে হৃদরোগের এই জটিলতাগুলি যাতে প্রতিরোধ করা যায় সেরকম ধরনের চিকিৎসারই সন্ধান করছে।
শুরু করছি রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান। পটোম্যাক তীরের কথা শোনাতে, পদ্মা পাড়ের গঙ্গা পাড়ের দর্শক শ্রোতাদেরকে জানাতে শুরু করছি পটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। ব্র্যান্ডিন চার্চিল আর সোফি রজার্স যখন বিয়ের লাইসেন্সের জন্য দরখাস্ত করলেন যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া রাজ্যের রকব্রিজ কাউন্টিতে, তাদেরকে চমকে দিয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হলো, না 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 না, পৃথকভাবে প্রত্যেককেই বলতে হবে তারা কে, কোন গোত্র বা বর্ণ সম্প্রদায়ভুক্ত, তালিকায় বর্ণিত বিভিন্ন বর্ণগোত্রের লিস্টটি থেকে তা নির্ধারণ করে যথাবিহিত দরখাস্তে উল্লেখ করতে হবে, নতুবা কাকস্য পরিবেদনা, লাইসেন্স মিলবে না। সদ্য বিবাহিত দুই নারী পুরুষ তো অবাক, আমাদেরকে বর্ণগোত্রের ভিত্তিতে চিহ্নিত হতে হবে কেন? আমরা ব্র্যান্ডিন চার্চিল আর সোফি রজার্স এবং যুক্তরাষ্ট্রের নাগরিক, কর দেই, ভোট দেই, এর বেশি পরিচয় শনাক্ত করতে হবে কেন? যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই অর্ধ শতক বছর আগেই তো ভিন্ন বর্ণগোত্রের মধ্যেকার বিবাহ বন্ধনের ওপরকার নিষেধাজ্ঞা নিশ্চিহ্নই করেছে। অসবর্ণ বিবাহ তো ন্যায়সঙ্গত এখন দেশের সর্বত্রই। তাহলে এখন তো আর কে আর্য বা কে অনার্য বা শ্বেতাঙ্গ বা কেই বা ধারণ করে রয়েছে এখনও কোনো এক বিন্দুও কৃষ্ণাঙ্গ বর্ণগোত্রের এক ফোঁটা রক্তকণা, কী বা আসে যায় তাতে? বিজ্ঞ মহাশয় বলে উঠলেন চেতনার গহ্বর থেকে, আরে বাপু বুঝলে না, ওই ধারাবাহিকতার ব্যাপার আর কি, এই বলেই বুঝ দাও আপাতত। আসলে ঘটনা হলো, লিস্টটি বানানো হয়েছিল সেই বহুকাল আগে, তারই ভূত এখনও জ্বর গেড়ে বসে রয়েছে নিয়মরীতিতে। কয়লা ধুয়ে ময়লা বের করার ব্যাপারে সময় লাগে তো। অগত্যাই ব্র্যান্ডিন চার্চিল আর সোফি রজার্স এখন আদালতের শরণাপন্ন হয়েছেন, তাঁরা যে স্বামী স্ত্রী এটা এখন ওই আদালতই স্থির করে দেবে। মুক্ত বিশ্ব হলেও সব কিছুই মুক্ত স্বাধীন হবেই, এ কথা কি হলফ করে বলা যাবেই? কি জানি, রেনে হাইন্সের বয়স এখন 56 বছর। এখনকার দিনে এ বয়স কোনো বয়সই নয়, অনেকেই তা মনে করে থাকেন। তা সে যাই হোক, রেনে কিন্তু সত্যিকার অর্থে জীবন শুরুই করেছেন এই মাত্র বছর দুই আগে। এর আগের অর্থাৎ 52-র আগে জীবনটা তার ছিল শুধু যে অগোছালো তাই নয়, একেবারেই বেপরোয়া বাউন্ডুলে তা বললেও কম বলা হবে। ছিল জীবন তার একেবারেই বেহিসেবি, বেপরোয়া, মাদকাসক্ত, পঙ্কির অবস্থায়। ফিরলেন কীভাবে? লম্বা ফিরিস্তি না দিয়েই বলা যায় সম্ভব হয়েছে তার মনের জোরে। মাদকাসক্তি তার শুরু হয়েছিল যখন বয়স তখন তার নিতান্তই কিশোর স্তরে। চতুর্দশী রেনে হাইন্স সঙ্গদোষেই হোক বা অন্য কোনো গ্রহের ফেরেই হোক মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। তার পরের ইতিহাস খুব যে একটা বৈপরীত্য বা নজিরবিহীন পার্থক্যের পরিচয় বহন করে বলা যাবে না হরফ করে। বর্তমান বিশ্বের চারধারী যেমন করে বিস্তর কিশোর শিশুরী বেহিসেবি পথ বেয়ে বয়ে যাচ্ছে হাজারে হাজারে দেশে বিদেশে অনেকখানি, তেমনি করে রেনে হাইন্সেরও দশা হয়েছিল ওই একই রকম। তারপর ফিরে আসলেন রেনে হাইন্স, কপাল গুণেই বলা যায় একরকম। এর আগে পর্যন্ত মাদক সেবন, মাদক বিক্রি, চুরি ইত্যাদি নানান অভিযোগে জেলে সময় কাটাতে হয়েছে রেনেকে। 1999 সালে এক বিচারক রেনেকে মাদক চিকিৎসা এবং কেন্দ্রের সংশোধনী প্রক্রিয়ায় পাঠিয়েছিলেন। তারপর ছাড়া পেয়ে বেরিয়ে আসেন 2012 পরিশুদ্ধ হয়ে। এরপরের ইতিহাস পাহাড়ি ঝর্ণার মতো ঝরঝরে নির্মল। জীবনকে একেবারে পরিপাটি করে গুছিয়ে ফেললেন রেনে। মাদক আসক্তি হতে বের হয়ে আসা চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য পরিচর্যার প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুদ্ধি অভিযানের পথ বেয়ে রেনে এখন বেরিয়ে এসেছেন। বলছেন, আরে আমি যদি পারি তো চেষ্টা করলে যে কেউই সকলেই এ অভিশাপ থেকে মুক্ত হতে পারে। শুধু একটু মনের জোর, সংকল্পদৃপ্ত ইচ্ছেরই প্রয়োজন, আর কিছু নয়। বাকিটা এমনি হয়ে যায় ঈশ্বরের কৃপায়। গ্যারেট গ্লিসন নাম, বয়স 29 বছর। এঁকে নিয়েই এখন রাজধানী ওয়াশিংটনে হই হই রই রই রব। দারুণ গিটার বাজান গ্যারেট গ্লিসন। বলা হচ্ছে অপেক্ষাকৃত তরুণ বয়সী এই বহুমুখী প্রতিভাধর গিটার বাদক বের হয়েছেন 11 মাসের সঙ্গীত পরিবেশন সফরে। পুরো একটা বছর বিভিন্ন শহর নগরে সঙ্গীত পরিবেশন করছেন গ্যারেট গ্লিসন। আদি বসতি তাঁর মেরিল্যান্ড রাজ্যের উইটনে। গ্যারেট গ্লিসন বলেন, গিটারে আমি সুর বাজাই যখন যেমন মনে আসে, যেমন আমার ভালো লাগে বাজাতে। আসলে মন যেদিকে টানে গিটারের সুর লহরীকে, আমি সেদিক মানেই টেনে নিয়ে যাই। সনাতন ঐতিহ্য ধারায় পথ চলা সে আমার নয়, আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা। রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পটোম্যাক থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা এ পর্যন্তই। আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিন। সালাম, নমস্কার, শুভরাত্রি। সহকর্মী আহসানুল হক এইমাত্র স্টুডিওতে এসে হাজির হয়েছেন, হাতে কাগজপত্র রয়েছে তৈরি খেলার খবর শোনানোর জন্য। শুনুন খেলার খবর, উপস্থাপন করছেন আহসানুল হক।
ধন্যবাদ কবির ভাই। খেলার খবর আজকে যথারীতি আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাইয়ের সাথেই টেলিফোনে কথা বলছিলাম, বলতে বলতে ভুলেই গিয়েছিলাম যে অনুষ্ঠানের সময় চলে এসেছে। দিলু ভাই, আজকে আমরা প্রথমে ফুটবলের দিকে নজর দেব, ইংলিশ প্রিমিয়ার লিগে। আমরা জানি যে খেলা চলছে দুই প্রতিদ্বন্দ্বী, চির প্রতিদ্বন্দ্বীও বলা যায়, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের মধ্যে। তো সেই খেলার এখন 60 মিনিটের বেশি অতিক্রান্ত হয়েছে এবং সবশেষ ফলাফল দিয়ে শুরু করবেন দিলু ভাই এই খেলা সম্পর্কে।
হ্যাঁ, ঠিক তাই, যে রেড ডেভিল এবং অল রেডদের খেলা ইংল্যান্ডের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ যেটাকে বলা হয়, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের দুই প্রতাপশালী দলের খেলা। খেলা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের নিজের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। ম্যানচেস্টার 1-0 গোলে এগিয়ে 70 মিনিট খেলা চলছে। বাট আজকের খেলার একটা খুবই চমৎকার বিষয় ছিল যে ম্যানচেস্টার যে গোলটা করেছে সেটার এগেনস্টে ফাউলের অভিযোগ এনেছিল লিভারপুল এবং সেটা ভিডিও রেফারির কাছে রেফার করা হয়েছিল এবং সেই ফাউলটাকে রেফারি অগ্রাহ্য করেছেন, ভিডিও রেফারি অগ্রাহ্য করেছেন এবং সেই সুযোগকে যে গোল করেছিলেন র্যাশফোর্ড, সেই গোলেই কিন্তু লিড নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে লিভারপুল কাউন্টার অ্যাটাক থেকে একটা গোল করেছিলেন সাদিও মানে এবং সেটা আবার ম্যানচেস্টার ইউনাইটেড এর প্লেয়াররা জানিয়েছিল যে না এটা হ্যান্ডবল হয়েছে, ভিডিও রেফারি দেখে সেটা গোলটা বাতিল করে দিয়েছে। এবং লিভারপুল টানা 8 ম্যাচ জিতে 100% উইন নিয়ে তারা 24 পয়েন্ট নিয়ে সবার উপরে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড এর অবস্থা এবারও বড় বিপন্ন, তারা লিগ টেবিলে 14 নম্বর অবস্থানে, আর যদি তারা 3 পয়েন্ট পেয়ে যায় হয়তো তারা কিছুটা উপরের দিকে উঠে আসবে। আর সেদিকে ম্যান সিটি যে পিছিয়ে পড়েছে 2 পয়েন্ট লস করে, তারা হয়তো কিছুটা কাভার আপ করবে, পয়েন্টের ব্যবধানটা কমে আসবে লিভারপুলের সাথে। ইংলিশ লিগের এটাই সব থেকে বড় আকর্ষণ, অ্যাট্রাকশনটা, যে কোন টিম যে কার সাথে বাহর যাবে সেটা কেউ বলতে পারে না, সিডেড টিম হোক আর আনসিডেড টিম হোক। এটাই হলো ইংলিশ লিগের সব থেকে বড় মজা, যে দেখা যায় লাস্ট রাউন্ডে যে সাইকেল ডিসাইড হচ্ছে, যেটা অন্য লিগগুলিতে সাধারণত 4-5 ম্যাচ আগেই ডিসাইড হয়ে যায়। যেমন আমরা গত 4 বছর যদি স্প্যানিশ লিগের দিকে তাকাই, সেখানে দেখা যাবে বার্সেলোনা 3-4 ম্যাচ আগেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। এবং জার্মান লিগেও যদি দেখি বুন্দেশ লিগায়, সেখানে বায়ার্ন মিউনিখ 3-4 ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। অনলি ইংলিশ লিগ যেটা বলা খুব কঠিন, গত বছরও লাস্ট ম্যাচে ডিসাইড হয়েছে, ম্যান সিটি জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, লিভারপুল জিতে রানার্স আপ হয়েছিল। ওই ম্যাচে যদি ম্যানচেস্টার সিটি পয়েন্ট লস করতো তাহলে কিন্তু লিভারপুল চ্যাম্পিয়ন হতো। এখানেই সব থেকে উত্তেজনাটা ইংলিশ লিগের একদম আলাদা করে বলা যায়।
নিশ্চয়ই ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এবারে আমরা ইতালিয়ান ফুটবল লিগ সিরিয়া সেদিকে একটু নজর দেব। আমরা জানি যে জুভেন্টাসে রোনালদো বোলোনিয়ার বিপক্ষে গোল করেছেন এবং তার 701তম গোল। এই খেলাটি সম্পর্কে বলবেন এবং রোনালদোর 701 পেরিয়ে যাওয়া সম্পর্কে।
ঠিক তাই, কারণ রোনালদোর এই ম্যাচে খেলাটা শুরু হওয়ার আগে 700 লেখা জার্সিটা রোনালদোকে উপর দেওয়া হয়েছিল এবং সারা মাঠ কিন্তু অভিনন্দন জানিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এবং রোনালদো আর মেসির যে একটা লড়াই নিজেদের মধ্যে, দুজন দুজনকেই বলেছেন যে তারা একজন আরেকজনের অভাবটা বোধ করছেন। কারণ মেসি কদিন আগেই বলেছেন যে রোনালদো যখন স্প্যানিশ লিগে ছিল লড়াইটা খুব বেশি হতো, রোনালদো গোল করলে আমারও ইচ্ছে হতো যে আমি গোল করি। ক্রিশ্চিয়ানো রোনালদো যখন 700 গোল মারতে পৌঁছালেন, একদিন পরেই কিন্তু লিওনেল মেসিও পৌঁছে গেছেন 700 গোলে। এবং অবাক হলেও সত্যি যে লিওনেল মেসিকে বলা হয় যে জিন গ্রহের ফুটবলার, এবং রোনালদোর সাকসেসটাও কিন্তু অনেক বেশি সাম্প্রতিক কালে। যেমন কিছুদিন আগে লিওনেল মেসি 6 নম্বর ইউরোপের বেস্ট স্ট্রাইকার হিসেবে, হাইয়েস্ট স্কোরার হিসেবে ষষ্ঠ পুরস্কারটা জয় করলেন। গত 3 বছর ধরে টানা ছিল, এর আগেও 3 বার তিনি এই পুরস্কারটা নিয়েছেন। এবং তারপরে কিন্তু রোনালদো 700 গোল এবং একদিন পরেই লিওনেল মেসি 700 গোল। তবে অবাক হলো সত্যি এই তালিকাটায় যে সবার উপরে যার নাম 805 গোল করে অস্ট্রিয়ান ফুটবলার, তিনি কিন্তু 22 সন, তিনি কিন্তু সবার উপরে 805 গোল করে আছেন। এবং তার পেছনে যারা পড়েছেন সেই ব্রাজিলের রোমারিও, পেলে এবং ফেরেন্স পুসকাস, জার্মান যে বিখ্যাত ফুটবলার 74 ওয়ার্ল্ড কাপ জয়ী ফুটবলার, তারাও কিন্তু পিছনে পড়ে গেছেন ওই 22 রানের কাছ থেকে। এবং তিনি 805 গোল করেছেন, যেটা এখনো সর্বোচ্চ গোল। এবং রোমানিওর গোল সংখ্যা 772, পেলের 767, পুস্কাসের 746, জার্মুলারের 735। ঠিক তাদের পেছনেই ক্রিশ্চিয়ানো রোনালদো 701 এবং লিওনেল মেসি 700 গোল। এবং কতটা নিখুঁত ফুটবলার হলেই এই রেকর্ডের পাতায় 700 ক্লাবের নাম লেখানো, এটা খুবই কঠিন ব্যাপার। বছরের পর বছর মাঠে প্রতিপক্ষ শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করে একের পর এক গোল করে যখন 700-800 ক্লাবে পৌঁছায়, সেটা বোধ করি বলার অপেক্ষা রাখে না যে কতটা পরিশ্রম লব্ধ এবং কতটা অসাধারণ ফুটবলার হলেই এটা সম্ভব।
দিলু ভাই, একটা জিনিস জানতে চাই, এই যে 700 পেরিয়ে গেলেন মেসি রোনাল্ডো দুজনেই, এবং আপনি যাদের কথা বললেন রোমারিও, পেলে এবং আরও কয়েকজনের কথা বললেন, এই সর্বমোট গোলগুলো তারা করেছেন স্প্যানিশ লীগ, ইতালিয়ান লীগ, কোন সবগুলো লীগ মিলিয়ে?
হ্যাঁ, ঠিক তাই। যেমন খেলেছেন, তিনি খেলেছেন র্যাপিড ভিয়েনা স্টেডিয়াম পার্ক, অস্ট্রিয়ান লিগে খেলেছেন, রোমারিও খেলেছেন অনেক গোলে লেগে, ভাস্কোদা কামার হয়ে খেলেছেন, পিএসভির হয়ে খেলেছেন, বার্সেলোনার হয়ে খেলেছেন, পেলে খেলেছেন সান্তোস এবং নিউ ইয়র্ক কসমোসের হয়ে, ফেরেন পুস্কাস খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে, এবং তিনি একমাত্র ফুটবলার যিনি শুধু বায়ার্ন মিউনিখে খেলেছেন, বায়ার্ন মিউনিখে খেলে তার এত গুলি গোল। আর ক্রিশ্চিয়ানো রোনালদো তো বলা যায় তিনি রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস বিভিন্ন দলের হয়ে খেলেছেন, লিও মেসি বার্সেলোনার হয়ে শুধু খেলেছেন, এই খেলাগুলি তারা স্প্যানিশ লিগে খেলেছেন, রোনালদো পর্তুগিজ লিগ খেলেছেন, ইংলিশ লিগ খেলেছেন, স্প্যানিশ লিগ খেলেছেন, এখন খেলছেন ইটালিয়ান লিগে, কিন্তু লিওনেল মেসি শুধু স্প্যানিশ লিগেই খেলছেন। যা যার মতো, যেমন লিওনেল মেসি আজও কিন্তু বলেছেন যে আমি বার্সেলোনা থেকে আমার ক্যারিয়ারটা শেষ করতে চাই, মাঝখানে একবার ট্যাক্সের ঝামেলায় তিনি কিন্তু বলেছিলেন 2013-14 মৌসুমে আর বার্সেলোনায় থাকতে চান না, ট্যাক্স নিয়ে যখন তার বিরুদ্ধে জেল জরিমানার কথা তিনি মনের ক্ষোভে বলেছিলেন, কিন্তু রিসেন্টলি তিনি আবার বলেছেন যে আমি আমার ক্যারিয়ারটা বার্সেলোনাতেই শেষ করতে চাই, কারণ এটাই আমার ঘর বাড়ি, এখান থেকেই আমার খেলাটা শুরু, সব কিছু এখানেই আমি পেয়েছি, তা আমি চাই যদি বার্সেলোনা মনে করে তাহলে আমি এখান থেকে আমার ক্যারিয়ারটা শেষ করো, আমি আর অন্য কোন লিগে খেলতে চাই না, ইংলিশ লিগে না, স্প্যানিশ ইটালিয়ান লিগে না, বা জার্মান লিগে না, আমি স্প্যানিশ লিগ থেকে আমার ক্যারিয়ারটা। একটা আভাস দিয়েছেন যে তিনি আর খুব বেশি দিন খেলবেন না, এটাও তার শেষ মৌসুম হতে পারে না, হয়তো বা পরের মৌসুমটা তিনি শেষ করতে পারেন। আবার একটা আভাস দিয়েছিলেন যে তিনি রিয়াল মাদ্রিদে যতটা স্বচ্ছন্দে খেলেছেন আর কোথাও তেমন খেলতে পারেনি, তবে অনেকেই ভাবছে যে হয়তো রিয়াল মাদ্রিদে তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানবেন, এটা হয়তো সময়ের হাতে তোলা থাকবে এই প্রশ্নের উত্তর, কারণ ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসিদের দুনিয়ার যে কোনো ক্লাবই তাদের দলে টানতে চায়, তারা যে কখন কোন দলে যাবেন সেটা কেউ বলতে পারবেন না, আর টাকার অঙ্কটা এখানে একটা বড় ভূমিকাও পালন করে, যেমন নেইমার এত টাকা নিয়ে পিএসজিতে চলে গেছেন যে তিনি অনেক চেষ্টা করেছিলেন বার্সেলোনায় ফিরে আসার জন্য, সেই তার কজগুলি চুক্তি এত টাকা সেটা নিয়ে বার্সেলোনাও কিন্তু তাকে ফেরাতে পারেনি, রিয়াল মাদ্রিদও চেষ্টা করেছিল নেইমারকে দলে নিতে, তো অনেক ডিস্টেন্স বার্সের উপরে জিনিসগুলি ডিপেন্ড করে, প্লেয়াররা যখন এত বড় তারকা হয়ে যান সারা দুনিয়াতেই তাদের যে খ্যাতিটা সেটাকে পুঁজি করে ক্লাবগুলি তাদের মার্কেটিং পলিসিটাকে আরো বেশি সমৃদ্ধশালী করতে চান, প্লাস মাঠের ফুটবল সফলতাকেও ক্লাবের ডেরায় তুলে আনতে চান।
জি, একটু ক্রিকেটের দিকে নজর দেব খুব সংক্ষেপে, সময় হাতে কম। আমরা জানি যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা চলছে, সেটি তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা 488 রান পিছিয়ে আছে, হাতে আছে 8 উইকেট, ভারত প্রথম ইনিংসে করেছে 497 এবং দক্ষিণ আফ্রিকা 9 রান 2 উইকেটের বিনিময়ে তারা এখন ব্যাট করছে। আর ভারতের প্রথম ইনিংসে আমরা আবার লক্ষ্য করলাম রোহিত শর্মা 212 রানের বিশাল, 255 বল খেলেছেন, 28টি বাউন্ডারি, 6টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা, অসাধারণ ফর্মে আছেন। রাহানে 115 রান করেছেন, 192 বল খেলেছেন, এবং এই দুজনের রানের ওপর ভর করেই ভারতের রান সংখ্যা 497, প্রায় 500 কাছাকাছি চলে গেছে। এবং বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার রাবাদা তিনটি উইকেট নিয়েছেন 85 রান দিয়ে, চারটি উইকেট নিয়েছেন লিন্ড, এবং দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমেছে মাত্র 9 রানে, 2 উইকেট হারিয়ে তারা এখন ব্যাট করছে। দেখা যাক এই খেলা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। আজকে আমাদের খেলার খবরের সময় শেষ। তা না হলে রোহিত শর্মার এই অসাধারণ যে ফর্ম যাচ্ছে সেটা সম্পর্কে আপনার সাথে আরেকটু কথা বলা যেত হয়তো। দিলু ভাই অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল খেলার খবর।
দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে দুই আমার অত্যন্ত প্রিয় এবং দারুণ প্রতিভা সম্পন্ন দুই সহকর্মী। একজন আহসানুল হক মাত্র শেষ করলেন খেলার খবর, আর একজন শুরু করতে চলেছেন সংক্ষিপ্ত সংবাদ। সেলিম হোসেন,
ধন্যবাদ ভাই। উত্তর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে রবিবার। প্রতিরক্ষা প্রধান মার্ক এসপার বলেছেন, সিরিয়া থেকে সরিয়ে নেওয়া সেনাদেরকে পশ্চিম ইরাকে নিয়োগ করা হবে এবং ওই অঞ্চলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসপার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ মতো যুক্তরাষ্ট্রের 700 সেনা সদস্য ইরাকে সরিয়ে নেওয়া হচ্ছে। নিকট ভবিষ্যতে তাদেরকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনাই নেই। ভারত ও পাকিস্তানি সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধে 4 অসামরিক লোক ও 3 সেনা সদস্য নিহত হয়েছেন। আগস্ট মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেবার পর থেকে একে ঘিরে দুই দেশের সৃষ্ট উত্তেজনা উদ্বেগের এ যাবৎকালের সবচেয়ে বড় ঘটনা এটি। 19 অক্টোবর শেষ রাতের দিকে সংঘটিত ওই যুদ্ধের তাৎক্ষণিক রিপোর্টে 7 নিপারে এমন আশঙ্কা গণমাধ্যমের। পাকিস্তানি সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুরি রবিবার এক টুইট বার্তায় বলেছেন, ভারতীয় পক্ষ থেকে পাকিস্তানের অসামরিক লোকজন লক্ষ্য করে ডিফ্যাক্টো লাইন অফ কন্ট্রোল এলাকায় শেল নিক্ষেপ করে উস্কানি দেওয়া হয়েছিল। ভারতীয় পক্ষ তা অস্বীকার করে বলেছেন, পাকিস্তানি সেনারা ভারতীয় সীমান্তের অসামরিক বসতি লক্ষ্য করে হামলা চালালে 1 সেনা সদস্য এবং 2 অসামরিক ভারতীয় মারা যান। হংকংয়ে গণতন্ত্রকামীদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। রবিবারও হংকংয়ের রাজপথে নানান বয়সী হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। মুখোশ পরা ওই মুখোশ সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। গত শুক্র ও শনিবার প্রতিবাদকারীরা এই প্রতিবাদের শুরু হবার 20 সপ্তাহ পালন করেছেন। প্রতিবাদের মূল দাবি হংকংবাসীদের ভোটাধিকার, তাদের ওপর পুলিশি নির্যাতনের তদন্ত, তাদেরকে অ্যামনেস্টি দেয়া এবং এক্সট্রাডিশন বিলের আনুষ্ঠানিক প্রত্যাহার। ওই বিলের প্রতিবাদেই 20 আগে শুরু হয়েছিল এই প্রতিবাদ বিক্ষোভ। আফগানিস্তানে তালিবানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার আফগানিস্তানে অঘোষিত সফর করছেন। রবিবার এই সফরের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং দেওয়ার সময় এসপার বলেছেন, শান্তি আলোচনা এবং একটি সম্ভাব্য শান্তি চুক্তি এর মূল লক্ষ্য, আর তার জন্য রাজনৈতিক আলোচনারও প্রয়োজন রয়েছে। গত 1 ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চলমান শান্তি আলোচনা গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ বন্ধ করে দিয়েছিলেন। এর মাধ্যমে 18 ধরে আফগানিস্তানে চলমান যুদ্ধ বন্ধ করবার একটি সম্ভাবনা দেখা দিয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কয়েক দফা টুইট বার্তায় ঘোষণা করেছেন, ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিতব্য গ্রুপ 7 সম্মেলন বাতিলের পরিকল্পনা করছেন তিনি। সপ্তাহের আগের দিকে তিনি ট্রাম্প ন্যাশনাল ডোরালে ওই সম্মেলন করবার কথা বলেছিলেন। তিনি ডোরাল সাইটের বিরোধিতা করবার জন্য ডেমোক্রেট এবং গণমাধ্যমকে অভিযুক্ত করেছেন। ওই ভেনুটি নিয়ে রিপাবলিকান দলেরও অনেকেই সমালোচনা করেছিলেন বলেও জানা গিয়েছে। নীল নদের পশ্চিম তীরে মিশরের 1000 পুরনো সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছেন মিশরের একটি পুরাতত্ত্ব অভিযানের কর্মীরা। মিশরের 22 রাজবংশের দেবতা আমুন এবং খনসুর ধর্মযাজক এবং ধর্মযাজিকাদের 30 অক্ষত এবং বন্ধ কফিন পেয়েছেন তারা। খ্রিস্টপূর্ব 10 সময় প্রায় 3000 বছর আগে সমাধি ডাকাতরা এগুলো চুরি করত বলে জানা যায়।
ভয়েস অফ আমেরিকার আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আজকে এই অনুষ্ঠান পরিবেশনা স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচার তত্ত্বাবধানে ছিলেন সফিউল আলম মাসুদ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন আইদান উৎকু। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের আমরা সবাই।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।